الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। এই অনুষ্ঠানে আমরা নিজের আখেরাত নিয়ে চিন্তা ভাবনা করি, এই অনুষ্ঠানে আমরা নিজের আমল নিয়ে আলোচনা করে থাকি, কিভাবে আমরা আমলের দিকে অগ্রসর হব এ বিষয় নিয়ে এই অনুষ্ঠানকে আমরা সাজানোর চেষ্টা করি, যাতে করে যারা দর্শক আছে, যারা দেখছে, তারা যাতে সিদ্ধান্ত নিতে পারে ইমিডিয়েটলি যে আমাদেরকে কী করতে হবে আর কোন পথে চলতে হবে। বাস্তবে কি শয়তান মানুষের পিছে সব সময় লেগে থাকে, সে কখনো চায় না যে বান্দা ইবাদতের দিকে যাক। শয়তানের এটাই উদ্দেশ্য থাকে কি সে যাতে সব সময় আল্লাহর নাফরমানির দিকে লেগে থাকে, আর শয়তান সব সময় তো নাফরমানি করে আর বান্দাদের মাধ্যমে করাতে চেষ্টা করে। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিক হারে দরুদ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দরুদ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। তো দরুদ পাঠ করলে গুনাহ ক্ষমা হয়, দরুদ পাঠ করলে আল্লাহ মর্যাদাকে, সম্মানকে, ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেয়, দরুদ পড়লে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি তার উপরে অবতীর্ণ করে, দরুদ পাঠ করলে আল্লাহ তার রিজকের মধ্যে অফুরন্ত বরকত রহমত দান করে এবং তার আয়ুকেও আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আসুন আমরা নিয়ত করি সবসময় আমরা উঠতে বসতে প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জীবিত, কাল আমরা মারা যাব, মসজিদের মাইকে এলান হবে, অমুকের ইন্তেকাল হয়ে গেছে, আর দুনিয়াটাও একটু আজব রয়েছে। আজ যারা আমাদেরকে জনাব বলছে, হ্যাঁ, উপাধি দিয়ে আমাদেরকে ডাকছে, আমাদের সম্মান করছে, জনাব মোহাম্মদ অমুক, জনাব মোহাম্মদ এই, এভাবে করে সম্বোধন করছে, কিন্তু হায়, যারা এতদিন আমার সম্মান করলো, আমাকে স্যার বস বলল, বা আমাকে আলিম বলল, অথবা চেয়ারম্যান আমাকে বলল চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, হ্যাঁ অমুক টিচার খুব ভালো, তো এই যে এতগুলো উপাধি দিয়ে যে আমাকে লোকেরা আজ ডাকছে, কিন্তু যখনই দেহ থেকে রু বের হয়ে যায় তো ওই সব লোকেরাই বলে মেডিকেল থেকে বডি চলে এসেছে, হ্যাঁ মুর্দার কি গুসুল হয়ে গিয়েছে, মাইয়াত ব্যক্তির কি জানাজা হয়ে গিয়েছে, তার কি দাফন হয়ে গিয়েছে। তো দেখুন, কালকে তো আমাকে জনাব বলে সম্বোধন করছিল, স্যার বলে সম্বোধন করছিল, চেয়ারম্যান বলে, মেম্বার বলে, হ্যাঁ সম্বোধন করছিল, উপাধি বড় বড় উপাধি দিয়ে আমাকে ডাকছিল, কিন্তু যখন এই দেহ থেকে রু চলে গেল তো বলল বডি কি মেডিকেল থেকে চলে এসেছে, মুর্দার কি গুসুল হয়ে গিয়েছে, মুর্দার কি জানাজা নামাজ হয়ে গিয়েছে। হায় রে দুনিয়া, রু বের হবার সাথে সাথে সব উপাধি শেষ, এখন লাশ, বডি, মুর্দা, মাইয়াত এটাই রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখুন হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, আল মওতু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহা, আল মওতু কদহুন কুল্লু নাফসিন শারিবুহা, অর্থাৎ মৃত্যু এমন একটি দরজা রয়েছে যে দরজা দিয়ে সবাইকে অতিক্রম করতে হবে, আর মৃত্যু এমন এক সুধা রয়েছে যা সবাইকে পান করতে হবে। সবাই বলতে মায়ের পেটে যে বাচ্চা আছে না তাকেও পান করতে হয়। অনেক সময় শোনা যায়, আরে বলিস না অমুকের বাচ্চা ছিল পেটে, না সে পেটেই মারা গিয়েছে। মওত কখনো কাউকে ছাড়ে না, মায়ের পেটেও যে বাচ্চা থাকে তাকেও মত দিয়ে দেয়, জন্ম হবার পরেও মালাকুল মত বাচ্চাকে মত দিয়ে দেয়, যারা সুন্দর হ্যান্ডসাম যুবক আছে তাকেও মত ছাড়ে না, যে বিছানায় বুড়া রয়েছে তাকেও ছাড়ে না। মোট কথা, যত প্রাণী দুনিয়াতে চলে এসেছে এখন তাকে ওয়েট করতে হবে, তাকে অপেক্ষায় থাকতে হবে, দিনগুলো সময়গুলো গণনা করতে হবে। কেন? মত তো চলে আসবে। কিন্তু শয়তান আমাদেরকে এমন ধোকার মধ্যে ফেলে দিয়েছে এবং আমাদের চোখের মধ্যে এমনভাবে পর্দা আবৃত করে দিয়েছে, উদাসীনের পর্দা, কি আমরা বাস্তবকে দেখতে পাচ্ছি না, আর বাস্তবকেও শয়তান দেখাতে চাচ্ছে না। বাস্তব হচ্ছে মত, বাস্তব হচ্ছে কবর, বাস্তব হচ্ছে কাফনের কাপড়, বাস্তব হচ্ছে জানাজার নামাজ, আর বাস্তব হচ্ছে টনকে টন মাটির নিচে শুয়ে থাকা। হায়, সে ঘরের কথা একটু কল্পনা করুন, সে ঘর কেমন হবে? আজ ঠান্ডা লাগছে, চাদর কম্বল আমরা নিজের শরীরে নিয়ে ঢেকে নিচ্ছি। এমনিতেও ফ্লোরে কেউ ঘুমাতে চায় না, কেন? ঠান্ডা লাগবে। কিন্তু কবরে কোনো ফ্লোর নেই, মাটি, ডানে বামে উপরে নিচনে মাটি রয়েছে, কোনো বালিশ, আমরা বালিশ ছাড়া ঘুমাতে পারি না, কিন্তু সেই কবরে বালিশ নেই। আমরা নিচনে কম গদি ছাড়া ঘুমাতে পারি না, কিন্তু সেখানে কোনো গদি নেই। আমরা অন্ধকারে থাকতে চাই না, কিন্তু সেখানে অন্ধকার রয়েছে। আমাদের ঘরে জানালা থাকে, দরজা থাকে, কিন্তু ওই ঘরে না জানালা আছে না দরজা আছে। সামান্য কোনো পোকা মাকড় চলে আসলে আমরা সেগুলোকে তাড়িয়ে দিই, কিন্তু কবরে সাপ আসবে, বিচ্ছু আসবে, পোকা মাকড় আসবে, আর দেহগুলো খেয়ে চলে যাবে। তো পোকা মাকড়ের খাদ্য হচ্ছে দেহ, আর মাটির খাদ্য হচ্ছে হাড়। আমাদের এই হাড়গুলো খেয়ে নেবে, শুধু বাকি থাকবে নেক আমল। তো এই জন্য আমাদেরকে নিজের আখেরাত নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, নিজের কবর নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এই বিষয়েও আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে মানুষ মরণশীল রয়েছে। এখন মানুষ যখন মরণশীল রয়েছে, তো ওই পারের জন্য কি কি প্রয়োজন রয়েছে, এ বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। চলুন আমরা শুনি কি এ বিষয়ে আমাদের রব, যে রব আমাদেরকে পালন করেছে, যে রব আমাদেরকে সৃষ্টি করেছে, যে রব আমাদেরকে রিজিক দিয়েছে, যে রব হাশরের মালিক রয়েছে, সে রব তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে কি ইরশাদ করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যাইকাতুল মউত, অনুবাদ কানজুলিমান থেকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে, এখানে মানুষও আছে, এখানে জিনও আছে এবং অন্যান্য আরও প্রাণী রয়েছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ গ্রহণের সম্পর্কে আমি আপনাকে আরও একটু অবগত করতে চাচ্ছি। শুধু আমরাই নই, বরং যত ফেরেশতা আছে সকল ফেরেশতাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলী সালামকে আদেশ করবে, হে আজরাইল, আর কে কে বাকি রয়েছে? দুনিয়া তো ধ্বংস হয়ে গিয়েছে, সবাই শেষ হয়ে গিয়েছে, আরও কেউ বাকি আছে? মালাকুল মউত আজরাইল আলী সালাম বলবেন, হ্যাঁ, আসমান জমিনের ফেরেশতাও মারা গিয়েছে, সকল জিন ইনসান মারা গিয়েছে, সব শেষ হয়ে গেছে। হে আল্লাহ, আরশবাহী ফেরেশতা এখনও জীবিত আছে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে মালাকুল মউত, তুমি কি শুনোনি আমার কথা? তুমি শুনোনি? হে আল্লাহ, শুনেছি। যাও, আরশবাহী ফেরেশতাকে মউত দাও। আরশবাহী ফেরেশতাকে মালাকুল মউত গিয়ে মউত দিবে, রূহ বের করে নেবে। আল্লাহ জিজ্ঞেস করবে, আর কে আছে? তো মালাকুল মউত আরজ করবে, মাওলা জিবরিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম বাকি রয়েছে। আল্লাহ তাআলা বলবেন, যাও তাদেরও রূহ কবজ করো, তাদেরকেও মউত দাও। হ্যাঁ, জিবরিল আলাইহিসসালামের রূহ বের করা হবে, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালামের রূহ বের করে নেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলবে, হে মালাকুল মউত, আর কে বাকি আছে? তখন মালাকুল মউত বলবে, আজরাইল আলাইহিসসালাম আরজ করবে, মাওলা, তুমি আজালি, তুমি আবাদি রয়েছো, তুমি হামেশা থেকে ছিলে আর হামেশা তুমি থাকবে, আমি শুধু রয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি শুনোনি? প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে তুমি তোমার রূহ বের করো, নিজেকে মউত দাও তুমি। আল্লাহু আকবার। তখন আজরাইল আলাইহিসসালাম নিজের রূহ টেনে বের করতে চাইবে, তো ব্যথাতে কষ্টে এত জোরে চিৎকার দিবেন তিনি, যদি ওই সময় জিন এবং ইনসান জীবিত থাকতো তার চিৎকারে তারা অজ্ঞান হয়ে যেত, মারা যেত। তখন মালাকুল মওত বলবে, মওলা মৃত্যুর কষ্ট এত ভয়ঙ্কর আমি আগে জানতাম না, যদি আগে জানতাম তাহলে লোকের রু আরও সহজভাবে বের করতাম। শেষ পর্যন্ত মালাকুল মওতও নিজের রু বের করে নেবে, এরপর আল্লাহ শুধু থাকবে। আর তখন আল্লাহ ঘোষণা দিবে, কই গেল ওই সকল অহংকারীরা, কই গেল ওই সকল জালিম বাদশারা, কই গেল ওই সমস্ত লোকেরা যারা ধন সম্পদ নিয়ে গর্ব করত, কই গেল ওই সমস্ত লোকেরা নিজের সৌন্দর্য নিয়ে, নিজের ক্ষমতা নিয়ে, নিজের শক্তি নিয়ে, নিজের পাওয়ার নিয়ে গর্ব করত, নাই, সকলে মাটিতে মিশে গেছে। আজ আমি আছি আর আমি থাকবো। বাস্তবিকই কখনো কাউকে কোনো বিষয় নিয়ে গর্ব করতে নেই, কখনো সৌন্দর্যতাকে নিয়ে গর্ব করতে নেই, ভালো বডি নিয়ে গর্ব করতে নেই, কোনো পাওয়ার নিয়ে, অথরিটি নিয়ে, হ্যাঁ লিঙ্ক নিয়ে গর্ব করতে নেই, ধন সম্পদ নিয়ে, জমি নিয়ে গর্ব করতে নেই। আমরা শুনেছি আগে জমিদার ছিল, এখন সে জমিদার নাই, জমি ঠিকই আছে, এক ইঞ্চি জায়গাও কোথাও কম হয়নি, দুনিয়ার জমি ওভাবেই রয়েছে, কিন্তু জমিদার নেই, মাটিতে মিশে গেছে, জমি ঠিকই রয়েছে। তাদের অহংকার, তাদের দাপট, তাদের লৌকিকতা, তাদের ব্যবহার, তাদের জুলুম অত্যাচার সব শেষ হয়ে গিয়েছে, এখন তাদেরকে তার হিসাব কবরে দিতে হবে। বলার উদ্দেশ্য হচ্ছে কি, দেখুন আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে ডিসিশন নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি আমি কি করব, এবং নিজেকে আমি কতটুকু পরিষ্কার করার জন্য, নিজের আত্মশুদ্ধি করার জন্য আমি সময় দিচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা, সিরাতুল জিনানে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, এই আয়াতে দ্বারা প্রতীয়মান হয় আল্লাহ পাক প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যু নির্ধারণ করেছেন, এর থেকে কেউ বাঁচতে পারবে না, আর না কেউ এর থেকে পালিয়ে কোথাও লুকাতে পারবে। মৃত্যু হলো দেহ থেকে রুহের পৃথক হওয়ার নাম, আর এই পৃথক হওয়া অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক, আর এই কষ্ট দুনিয়ায় বিদ্যমান সকল কষ্টের চেয়েও অধিকতর হবে। তো মৃত্যু কাকে বলে? দেহ থেকে রু যখন বের হয়ে যায় একেই বলে মৃত্যু। চলুন আমরা বনি ইসরায়েলের একটি ঘটনা শুনি, আর ঈসা আলাইহি সালাতুসসালাম এর সাথে কি প্রশ্ন হলো আর তিনি এর কি সমাধান দিলেন। কেননা আম্বিয়া আলাইহিসসালাতুসসালামকে আল্লাহ তাআলা অনেক অথরিটি, অনেক ক্ষমতা দান করেছে, এমনকি মুর্দাকে জীবিত করারও ক্ষমতা, ইখতিয়ার, পাওয়ার আল্লাহ তার নবীকে দান করেছে। তো ঈসা আলাইহিসসালাম মুর্দাকেও জীবিত করতেন, অন্ধ ব্যক্তিকে চোখ দিয়ে দিতেন, অর্থাৎ মাটি আর পানি নিয়ে গোল করতেন, আর মান যার চোখ থাকতো না এভাবে চোখের জায়গায় রেখে হাত বুলিয়ে দিতেন, চোখ হয়ে যেত, কুষ্ঠরোগীকে তিনি ভালো করে দিতেন। তো ঈসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ তাআলা এই মুজিজা দান করেছেন, এবং অন্যান্য নবীগণকেও আল্লাহ তাআলা মুর্দা জীবিত করার মুজিজা আল্লাহ দান করেছেন। বর্ণিত হয়েছে কি বনী ইসরায়েলে হযরতে সাইয়েদুনা ঈসা আলাইহিস সালামকে এক কিছু লোকেরা বলল, আপনি তো মুর্দাকে জীবিত করেন, যারা কালকে মারা গিয়েছে, পরশু মারা গিয়েছে, তিন দিন হয়েছে, চার দিন হয়েছে, এমন মুর্দাকে আপনি জীবিত করেন, কিন্তু আপনাকে এমন মুর্দাকে জীবিত করতে হবে যে হাজার হাজার বছর আগে মৃত্যুবরণ করেছে, যদি এমনটি করতে পারেন তখন আমি আপনাকে মেনে নেব। ঈসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে বলো কাকে জীবিত করতে হবে। তখন লোকেরা বলল কি, হযরতে শাম বিন নূহ এর কবর রয়েছে আমরা জানি, যার ইন্তেকালের প্রায় 4000 বছর হয়ে গিয়েছে প্রায়, তো চলুন আপনি তার কবরে আর তাকে জীবিত করুন। ঈসা আলাইহিস সালাম সেখানে গেলেন, লোকরাও ভিড় লাগিয়ে দিল, এত পুরাতন কবর, শাম বিন নূহ এর কবরে যাওয়া হচ্ছে, সবাই যাচ্ছে আর তাকে জীবিত করা হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বি ইযনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। সঙ্গে সঙ্গে মাটি ফেটে গেল আর সেখান থেকে মুর্দা বাইরে বেরিয়ে আসলো। তো ঈসা আলাইহিসসালাম বললেন কি, তোমার চুলগুলো সাদা হয়ে গেল, তোমাদের জামানায় তো চুল সাদা হতো না। তো শাম বিন নূহ বলল, আমি মনে করছি কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, এই ভয়ে আমার মাথা এবং দাড়ির চুলগুলো সাদা হয়ে গিয়েছে। আচ্ছা, তো ঈসা আলাইহিস সালাম তাকে মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করলেন, তুমি মতের ব্যাপারে কিছু বলো। জবাবে তিনি বলেন, মৃত্যুর তিক্ততা এখন পর্যন্ত আমার দেহ থেকে শেষ হয়নি, অথচ আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি 4000 বছর হয়ে গিয়েছে। অর্থাৎ আমার মৃত্যুর 4000 বছর হয়ে গিয়েছে, এই 4000 বছরে এখনও আমি মৃত্যুর যন্ত্রণাকে অনুভব করছি। মালাকুল মওত যে আমার রূহ বের করেছে, ওই কষ্টটা এখনও আমার দেহে বিদ্যমান রয়ে গিয়েছে, তার কষ্ট আমি অনুভব করছি। প্রিয় ইসলামী ভাইরা, আরেকটি রেওয়ায়েতে রয়েছে কি মৃত্যুর কষ্ট মানুষ কিয়ামতের সকাল পর্যন্ত নিজের দেহে অনুভব করবে, মানে এত জ্বালা, এত কষ্ট, এত তিক্ততা রয়েছে। আমরা এই মৃত্যুকে একেবারেই ভুলে বসেছি। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরায়েলের একটি গোত্র কোনো এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, তখন তারা পরস্পরের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, তারা কবরস্থানের পাশে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে যেন আল্লাহ পাক কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেয়। তারা তাই করল, কবরস্থানের এক পাশে তারা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ল। এখানে একটি কথা বলে দিচ্ছি, কবরের সামনাসামনি হয়ে নামাজ পড়া এটা হারাম, নামাজ পড়া যাবে না কবরকে সামনে রেখে। হ্যাঁ, যদি কোনো ওয়াল হয়, ওয়াল থাকে বা ঘরের মতো আছে, হ্যাঁ, বা সাইডে নামাজ পড়তে পারবে, কিন্তু এখানে কবর এভাবে আছে, এখানে দাঁড়িয়ে কেউ নামাজ পড়তে পারবে না, শরীয়ত নিষেধ করেছে। কিন্তু যদি ওয়াল থাকে বা ঘরের মতো থাকে এক সাইডে, তো সে পড়তে পারে। তো তারা কি করলো, এক সাইডে নামাজ পড়ল, এরপরে সবাই মিলে দোয়া করল, হে আল্লাহ তুমি এক মুর্দাকে এই কবরস্থান থেকে জীবিত করে দাও যাতে করে আমরা এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারি। দোয়া করে বসে গেল, কিছুক্ষণের মধ্যে এক কবরের মাটি সরে গেল আর সেখান থেকে এক মুর্দা বেরিয়ে আসলো, আর সে বলতে লাগলো, তোমরা যদি কিছু জানতে চাও তাহলে জেনে নিতে পারো। শোনো, আমার মৃত্যুর 100 বছর হয়ে গিয়েছে, আমি 100 বছর আগে মৃত্যুবরণ করেছি, কিন্তু তার কষ্ট এখনও অনুভব করছি, আমার দেহ থেকে এখনও কষ্ট যায়নি, তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেয়। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই মৃত্যুর ঘটনা সম্পর্কে বর্ণনা করছেন, ইরশাদ করছেন, কেন, যাতে করে উম্মতি মৃত্যুকে ভয় করে আর মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তারা যেন প্রস্তুতি নিয়ে নেয়, তারা যাতে উদাসীনতার চাদর পরে ঘুমিয়ে না থাকে। আপনি হয়তো জানেন উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আর উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েকবার জান্নাত ক্রয় করেছেন এবং আশরায়ে মুবাশশারার মধ্যে তিনি একজন রয়েছেন, অর্থাৎ 10 জন জান্নাতি যারা আছেন, যাদেরকে আমার নবী ঘোষণা দিয়েছেন কেরা জান্নাতি রয়েছেন, তার মধ্যে উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হওয়ার সত্ত্বেও তিনি যখন কবর দেখতেন তো এত কান্না করতেন, এত কান্না করতেন যে দাড়িগুলো ভিজে যেত। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি জাহান্নামের আলোচনা যখন শুনেন এবং জান্নাতের কথা যখন শুনেন তো এত কান্না করেন না আপনি, কিন্তু এই কবর দেখলেই আপনি কান্না করতে শুরু করে দেন, এর কারণ কি? শোনার মতো কথা আছে এবং বুঝার মতো কথা রয়েছে, উনি কি বুঝিয়ে গিয়েছেন এবং কি ভয়ের কথাটা তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন, এ কথা সবাইকে জেনে রাখা উচিত। চলুন আমরা শুনি উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, যিনি জান্নাত ও জাহান্নামের কথা শুনলে কান্না করেন না, কিন্তু যখনই কবরস্থানে যান, মাটি দেখেন, কবরের কবর দেখেন, কান্না করতে শুরু করে দেন, আর এত কান্না করেন, এত কান্না করেন কি দাড়ি কাপড়ও অশ্রু দ্বারা ভিজে যেত। তিনি বলেন, শুনো, কবর হচ্ছে আখিরাতের ঘাটিগুলোর মধ্যে থেকে একটি ঘাটি, এই ঘাটি যে ভালোভাবে পার করতে পারবে, এই ঘাটি যে ভালোভাবে অতিক্রম করতে পারবে, আর এই ঘাটিতে যে পাশ হতে পারবে, তো সে আগের সমস্ত ঘাঁটিগুলো পার করে নিতে পারবে। আর যদি কেউ এই ঘাঁটি কবরের এই জায়গাতে কেউ যদি ফেল হয়ে যায়, তবে আখেরাতের সব ঘাঁটি সে ফেল হয়ে যাবে এবং সেখানে তার জন্য দুঃখ রয়েছে। তো বাস্তবিকই কবর এমন এক প্রথম মঞ্জিল রয়েছে, প্রথম স্তর রয়েছে, এখানে যে পাশ করবে আখেরাতের সব ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা নিজের আখেরাতকে ভুলে বসেছি এবং কবরের যে ফার্স্ট যে মঞ্জিল রয়েছে এই মঞ্জিল থেকে আমরা একেবারে উদাসীন রয়েছি, আর একেবারেই আমরা এই বিষয়ে কোনো প্রস্তুতি নিতে আমরা চেষ্টা করছি না। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, হজরতে ঈসা বিন ওমর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হজরতে আমর বিন উতবা রহমতুল্লাহি তাআলা আলাইহি রাতে নিজের ঘোড়ার উপর আরোহণ করে কবরস্থানে যেতেন এবং সেখানে দাঁড়িয়ে বলতেন, হে কবরবাসী, আমল নামা গুটিয়ে নেওয়া হয়েছে এবং আমল সমূহ উঠিয়ে নেওয়া হয়েছে। অতঃপর তিনি বসে পড়তেন আর মতকে কবরকে চিন্তা করে এত কান্না করতেন, এত কান্না করতেন কি দাড়ি এবং কাপড়গুলো ভিজে যেত, আর কান্নাও করতেন কতক্ষণ, যতক্ষণ না ফজরের আজান হয়ে যেত। ওই কবরের পাশে তিনি বসে কান্না করতেন, এরপরে তিনি ফজরের নামাজের জন্য চলে যেতেন। দেখুন আমরা বলি না কে আমাদের মনটা না খুব শক্ত হয়ে গিয়েছে, ভয়ে কান্না অশ্রু আমাদের চোখ থেকে বের হয় না, মনে হয় আমি পাষাণ হয়ে গেছি, হয়তো অনেকেই এভাবে বলে থাকে। এর কারণ হচ্ছে গুনাহের উপরে দৃঢ় থাকা, গুনাহের উপরে মজবুতভাবে থাকা। হ্যাঁ, এই এর কারণ আরেকটি হচ্ছে কি পাপ বারবার সে করছে, নাফরমানি বারবার করছে, মসজিদ থেকে সে দূরে রয়েছে, রমজানের রোজা থেকে সে দূরে রয়েছে, জাকাত থেকে সে দূরে রয়েছে, হজ সে পালন করছে না, মানুষকে হেল্প করছে না, সে গুনাহের সাগরের মধ্যে একেবারে নিমজ্জিত রয়েছে, ডুবে রয়েছে, হাবুডুবু খাচ্ছে, সে বের হওয়ার চেষ্টা করছে না, যার কারণেই তার অন্তরটা শক্ত হয়ে গিয়েছে। এই অন্তরকে নরম করার জন্য একটি উপায় বের করা হয়েছে যা উলামা কেরামগণ বলেছেন, তুমি যদি নিজের অন্তরকে নরম করতে চাও তাহলে তুমি কবরস্থানে চলে যাও, নির্জন একাকীভাবে তুমি সেখানে বসে থাকো আর কবরগুলো অবলোকন করো। সেখানে জমিদার, সেখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, কালেক্টর, সেখানে বাদশাহ, সেখানে আমির, ওমরা, বিজনেসম্যান, টিচার, হ্যাঁ, বড় বড় শক্তিশালী অথরিটিওয়ালা মানুষ সেখানে একা সে মাটির নিচে রয়েছে। হ্যাঁ, তাদের টাকা কবরে কাজে আসেনি, তাদের সায়েন্স কবরে কাজে আসেনি, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা কবরে কাজে আসেনি এবং পোকা মাকড়কেও তারা সরাতে পারছে না। মোট কথা হলো যে মনকে নরম করার জন্য মাঝে মাঝে রাত্রে যদি সুযোগ হয় একবার কবরস্থানে যান আর দেখে নেন আপনার বাস স্থান কি, আমাকে এখানেই থাকতে হবে, এটাই আমার গ্রাম, এটাই আমার শহর রয়েছে, আর এখানেই আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে। হায়, না এখানে স্ত্রী আসবে, না সন্তান, না প্রতিবেশী, না ছেলে, না মেয়ে, না বন্ধু, না আমার আরও অন্যান্য আত্মীয়রা কেউ আসবে না। হ্যাঁ, একবার আসবে হয়তো, মাটি দিয়ে তারা চলে যাবে, বাস, আর দেখবেও না কি কবর ঠিক আছে কি না, কবর ভেঙে গিয়েছে কি না, কবরকে একটু ঠিকঠাক করতে হবে কি না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কি না, এও দেখবে না, বাস এতটুকুই বলবে, হ্যাঁ সে মারা গিয়েছে, বাস এতটুকুই। তো মাঝে মাঝে আমাদেরকে মন নরম করার জন্য সেখানেও যাওয়া উচিত আর সেখানে গিয়ে শিক্ষা অর্জন করা উচিত। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে মাসরুক রহমতুল্লাহি তাআলা হতে বর্ণিত, যে ব্যক্তি চুরি, নেশা কিংবা ব্যভিচারে লিপ্ত হয়ে ইন্তেকাল করবে তার জন্য দুটি সাপ নিযুক্ত করা হবে যেগুলো তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর যদি মৃত ব্যক্তি খেয়ানতকারী হয় তবে তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তো কবরের আজাব যেটা সেটা সত্য রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এখন সিদ্ধান্ত আপনার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে নিজের কবর এবং মতের প্রস্তুতি নিব, নাকি শয়তানি ধোকাতে পড়ে আমরা আল্লাহ এবং তার রসুলের স্মরণ থেকে বিমুখ হব। এখন সিদ্ধান্ত আপনার। আর হ্যাঁ, জ্ঞানী সেই যে এই বিষয়টাকে বেছে নিবে কি না, একদিন মরতে হবে আর কবরে আমাকে যেতে হবে। তো বুদ্ধিমান তো মনে করব সেই আছে যে দুনিয়াতে থেকে নিজের মত, নিজের হাসর, নিজের পুলসেরাত, নিজের কবরকে ভালো করে নেয়, সে হচ্ছে বুদ্ধিমান। তো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কেননা এখনও দেহে রু বাকি আছে, আর যখন রু বের হয়ে যাবে তখন আপনি আর কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, না নিজে গোসল করতে পারবেন, না কাপড় পরিধান করতে পারবেন, না এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। যখনই দেহ থেকে রু বের হয়ে যাবে, আপনার দেহ থেকে কাপড় খুলে নেবে, আপনাকে একটা খাটের মধ্যে শোয়াই দিবে, লোকের আসবে গোসল দিবে, কাফনের কাপড় পরাবে, আতর লাগিয়ে দিবে, আপনার দেহকে তুলে খাটের উপরে রাখবে, তারপরে নামাজে জানাজা হবে, আর লোকেরা আপনাকে কাঁধে নিয়ে কবরে রেখে আসবে। এটাই বাস্তব, এটাই সত্য। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এখনই নিতে হবে যে আমি এখন কি করব, আল্লাহকে রাজি করে ওই পাটটাকে ঠিক করব, নাকি শয়তানের ধোকায় পড়ে আমি আখিরাতকে নষ্ট করব। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।